বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে, যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 19 এপ্রিল, 6 বৈশাখ এবং ফার্সি 30 ফারবার দিন। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্টজ এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13780 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন পাকিস্তানের জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমানের আগাম নির্বাচন দাবি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং দিল্লির জাহাঙ্গীরপুরীর সহিংসতায় পুলিশের ভূমিকা নিয়ে বামপন্থীদের প্রশ্ন সম্পর্কে কলকাতা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা আত্মশুদ্ধির মহোৎসব। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাপ্তাহিক আলোচনা দর্পণ। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। গাজায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল, জঙ্গি বিমান লক্ষ্য করে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ফিলিস্তিনিরা। পবিত্র কোরআন অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত, সুইডেনকে মুসলমানদের জন্য কারাগার হিসেবে অভিহিত করল ইরান। বাংলাদেশের রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজের সব আবাসিক হল বন্ধ ঘোষণা, শান্ত থাকার আহ্বান। এবং পৌর নির্বাচনে জয়ী হওয়ার জন্য বিজেপি দাঙ্গার কৌশল অবলম্বন করছে বলে দাবি করলেন ভারতের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ফিলিস্তিনিরা আজ ইসরায়েলি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে গতরাত 1:35 ইসরায়েলি জঙ্গি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আকাশ প্রতিরক্ষা ইউনিট। এর ফলে জঙ্গি বিমানগুলো ফিরে যেতে বাধ্য হয়। লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি জঙ্গি বিমান লক্ষ্য করে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই প্রথম এ ধরনের অস্ত্র ব্যবহার করল ফিলিস্তিনি সংগ্রামীরা। গত মধ্যরাতে খান ইউনিস এলাকার কয়েকটি স্থানে একাধিক জঙ্গি বিমানের সাহায্যে হামলা চালায় দখলদার ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলি সূত্রগুলো দাবি করেছে গাজা উপত্যকার পার্শ্ববর্তী ইহুদি উপশহরগুলোতে গতরাতে রকেট হামলার জবাবে বোমা বর্ষণ করা হয়েছে। সম্প্রতি বাইতুল মুকাদ্দাসে আল আকসা মসজিদ সহ এর আশেপাশের এলাকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলা বেড়েছে। ইসলামী প্রতিরোধ সংগঠনগুলো হামলা বন্ধের দাবি জানিয়ে আসছে, একই সঙ্গে তারা পাল্টা পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছে। সুইডেনকে মুসলমানদের জন্য কারাগার হিসেবে অভিহিত করেছেন ইরানের মানবাধিকার সংস্থার সচিব ও বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক উপপ্রধান কাজেম গারিবাবাদি। সুইডেনে ড্যানিশ উগ্রপন্থী একটি গোষ্ঠীর হাতে মহান আল্লাহর কালামে পাকের অবমাননার পর তিনি এই মন্তব্য করেন। সুইডেনে ডেনমার্কের উগ্র চরমপন্থী স্টাম কোর্স পার্টির নেতা রাসমুস পালুদান পুলিশের সহযোগিতায় সম্প্রতি পবিত্র কোরআন শরীফ আগুনে পুড়িয়েছে। সুইডেনের একটি মুসলিম অধ্যুষিত এলাকায় পালুদান এই জঘন্য অপকর্ম করে। পালুদান পুলিশকে সঙ্গে নিয়ে মুসলিম অধ্যুষিত লিঙ্কুপিং এলাকার একটি খোলা ময়দানে যায় এবং নির্বিঘ্নে কোরআন শরীফের একটি খণ্ডে আগুন লাগিয়ে দেয়। সুইডেনের মুসলমানরা তাৎক্ষণিকভাবে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান এবং সারা বিশ্বের মুসলমানেরা এই জঘন্য কাজের নিন্দা জানান। সুইডেনে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়ে তেহরানে নিযুক্ত সুইডিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এ সম্পর্কে গারিবাবাদী সোমবার এক টুইটার বার্তায় বলেছেন, কোন পরিস্থিতিতেই বিশ্বের কোন স্থানেই ধর্মের অবমাননা মেনে নেওয়া যায় না। ইরানের বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক উপপ্রধান ও মানবাধিকার সংস্থার সচিব গারিবাবাদী তার টুইটার বার্তায় আরো বলেন, ইউরোপ জুড়ে ধর্মের প্রতি অসহিষ্ণু আচরণ বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় সুইডেনে মুসলমানদের জন্য একটি জেলখানায় পরিণত করা হয়েছে। দেখে শুনে মনে হয় তারা মধ্যযুগীয় চিন্তা চেতনায় ফিরে যেতে চায়। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলে অন্তত দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণে 27 জন শিক্ষার্থী নিহত হয়েছে। আজ চালানো ওই পৈশাচিক হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আফগান নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আত্মঘাতী এক বোমা হামলাকারী পশ্চিম কাবুলে শিয়া অধ্যুষিত দাসতে বারচিরে অবস্থিত একটি বয়েজ স্কুল লক্ষ্য করে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। শিক্ষার্থীরা আব্দুল রহিম শহীদ স্কুল প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় এর প্রধান বহির্গমন পথে বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। তারা সেখানে একটি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য জড়ো হয়েছিল বলে জানা গেছে। আফগান সাংবাদিক জাহরা জয়া জানিয়েছেন, আব্দুল রহিম শহীদ স্কুলে বর্বরোচিত বোমা হামলায় একজন পিতা তার তিন সন্তানকে হারিয়েছেন। পশ্চিম কাবুলের সাইয়েদুস সোহাদা উচ্চ বিদ্যালয়ে বোমা হামলার প্রথম বার্ষিকীর দুই সপ্তাহ আগে এ হামলা চালানো হল। ওই হামলায় অন্তত 90 জন শিক্ষার্থী নিহত হয়েছে। এখনও কোন গোষ্ঠী আজকের হামলার দায় স্বীকার করেনি। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরান আজকের বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইরান বলেছে, অপরাধীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশের ঢাকা কলেজের শিক্ষার্থী ও রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে চলমান সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। এদিকে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী দীপুমণি। বিস্তারিত শুনুন আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্টে।
ঢাকা কলেজের শিক্ষার্থী ও রাজধানী নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে চলমান সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। আজ থেকে আগামী 5 মে পর্যন্ত হল বন্ধ থাকবে। ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মইনুল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। নিউ মার্কেট এলাকায় গতকাল রাতে শুরু হওয়া এ সংঘর্ষ 2.5 ঘন্টায় রণক্ষেত্রে পরিণত হয়। এরপর আজ সকাল 10টার দিকে চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে আবারও ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। চন্দ্রিমা সুপার মার্কেট থেকে ঢাকা কলেজ পর্যন্ত রাস্তায় শিক্ষার্থী ও ব্যবসায়ীরা 4-5টি টায়ার জ্বালায়। এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে। সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে অন্তত 5টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় প্রথমে জল কামান নিয়ে নির্লিপ্ত অবস্থানে ছিল পুলিশ। বেলা 1টার দিকে পুলিশকে জল কামান নিয়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়। এর প্রায় 50 মিনিট পর রাবার বুলেট ও টিয়ার শেল ছুটতে শুরু করে তারা। এদিকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সকাল থেকে থাকত হয়তো আরেকটু ভালো হতে পারত। উল্লেখ, গত সোমবার রাত 12টার দিকে রাজধানী নিউ মার্কেট এলাকায় কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর অনিবার্য কারণ দেখিয়ে রাতেই আজকের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে ঢাকা কলেজ কর্তৃপক্ষ।
এদিকে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আলাকসা মসজিদ চত্বরে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বলা হয়, ইসরায়েলি বাহিনীর মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের জন্য ঢাকা গভীরভাবে উদ্বিগ্ন। এ ঘটনায় সারা বিশ্বের লাখ লাখ মানুষ নির্যাতিতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে ধর্মের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার, যা অবশ্যই সমুন্নত রাখতে হবে, বিশেষ করে পবিত্র রমজান মাসে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করতে হবে। এ ধরনের হামলা বন্ধ, আহত বেসামরিক নাগরিকদের চিকিৎসায় বাধা দেয়া ঠেকানো এবং গ্রেপ্তার বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। ভারতের শিবসেনা নেতা সঞ্জয় রাউত এমপি বলেছেন, পৌর নির্বাচনে জয়ী হওয়ার জন্য বিজেপি দাঙ্গার কৌশল অবলম্বন করেছে। দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতা প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের রাজধানী দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতা প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউত এমপি বলেছেন, পৌর নির্বাচনে জয়ী হওয়ার জন্য বিজেপি দাঙ্গা করার কৌশল অবলম্বন করেছে। আজ মঙ্গলবার হিন্দি গণমাধ্যম জনসত্তায় প্রকাশ, সঞ্জয় রাউত বলেন, দিল্লিতে পৌর কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বিজেপি প্রথমে তিনটি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে একত্রিত করার জন্য নির্বাচনের তারিখগুলোকে ঠেলে দিয়েছিল এবং এখন সেখানে নির্বাচনে জেতার জন্য দাঙ্গা করেছে। আসলে বিজেপির কাছে কোনো ইস্যু নেই, সেই কারণেই তারা নির্বাচনে জয়ী হওয়ার জন্য দাঙ্গা করার কৌশল অবলম্বন করেছে। অন্যদিকে বিজেপির দিল্লির সভাপতি আদেশ গুপ্তা এবং দিল্লি বিধানসভার বিরোধী দলের নেতা রামপুর বিধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, অনেক রোহিঙ্গা এবং বাংলাদেশি উত্তর পূর্ব দিল্লিতে বাস করছে, তারা সবাই অবৈধভাবে কাজ করছে। আম আদমি পার্টি তাদের রেশন কার্ড তৈরি করেছে, তাদের বিনামূল্যে বিদ্যুৎ, পানি এবং রেশন দিচ্ছে। তারা বলেন, দিল্লি সরকার তাদের বার্ধক্য ভাতাও দিচ্ছে এবং ডিটিসি বাসগুলোতে তাদের বাড়ির মহিলাদের বিনামূল্যে ভ্রমণের সুবিধাও দিচ্ছে। তাদের অভিযোগ, এসব ব্যক্তির বিরুদ্ধে অনেক ফৌজদারি মামলা রয়েছে। বিজেপি নেতাদের দাবি, এসব লোকেরা অরবিন্দ কেজরিওয়াল সরকারের সহায়তায় জাহাঙ্গীরপুর এলাকায় কয়েকশো বিঘা জমি দখল করেছে, যেখানে একটি স্কুল, একটি হাসপাতাল, একটি ডিসপেন্সারি ও একটি পার্ক রয়েছে, আর সেখান থেকে চলছে অবৈধ কর্মকাণ্ড। আমরা দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কাছে দাবি করছি যে তাদের আধার কার্ড বাতিল করা হোক, বিদ্যুৎ, পানি ও রেশন সুবিধা বন্ধ করতে হবে বলেও বিজেপির ওই নেতারা মন্তব্য করেন। এদিকে কংগ্রেসের সিনিয়র নেতা ও মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং বলেছেন, গেরুয়া পোশাক পরা সাধুরা প্রকাশ্যে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন, কিন্তু মোদি নীরব হয়ে আছেন। মোদিজির পৃষ্ঠপোষকতায় এদেশে ধর্মীয় উন্মাদনা ছড়ানো হচ্ছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। অবশেষে পাকিস্তানের নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে। নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৩৪, এর মধ্যে তিনজন প্রতিমন্ত্রী রয়েছেন। শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক সপ্তাহ পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হল। সংসদের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানি মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান। গতকাল সোমবার নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা ছিল, তবে প্রেসিডেন্ট আরিফ আলবি শপথ পাঠ করাতে অপারগতা জানালে শপথ অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়। এরপর আজ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সিনেটের চেয়ারম্যান। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা PMLN ছাড়াও পাকিস্তান পিপলস পার্টি বা PPP, মুত্তাহিদা মজলিশে আমল, জমিয়তে উলামায়ে ইসলাম, মুত্তাহিদা কৌমি মুভমেন্ট পাকিস্তান, বেলুচিস্তান আওয়ামী পার্টি, জমহুরি ওয়াতান পার্টি এবং পাকিস্তান মুসলিম লীগ কায়েদের নেতাদেরকে মন্ত্রিসভায় রাখা হয়েছে। পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন বলে এর আগে খবর বেরোলেও আজ তাকে শপথ নিতে দেখা যায়নি। বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে 9 এপ্রিল ক্ষমতাচ্যুত হয় ইমরান খানের নেতৃত্বাধীন PTI সরকার। আফগানিস্তানের আফগানিস্তানে ইরানের সকল কূটনৈতিক মিশন, কূটনীতিক ও মিশন কর্মীর নিরাপত্তা রক্ষা করার নিশ্চয়তা দিয়েছেন অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে এ নিশ্চয়তা দেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিতে আবারও নতুন সুর ধ্বনিত হচ্ছে। ইমরান খানের কট্টর বিরোধী ফজলুর রহমানও আগাম নির্বাচনের দাবি জানিয়েছেন। এটাকে সরকারি শিবিরে বিভাজনের লক্ষণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী পিটিআই নেতা ইমরান খানের কট্টর বিরোধী মাওলানা ফজলুর রহমান দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানি পার্লামেন্টের বিরোধী এই নেতা সংসদের প্রতি জাতির আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রুত নির্বাচনের দাবি জানান। জমিয়াতে উলামায়ে ইসলামের নেতা ফজলুর রহমান এমন সময়ে এই দাবি জানালেন যখন আগাম নির্বাচনের দাবিতে ইমরান খানও দেশজুড়ে বিশাল সভা সমাবেশ করে যাচ্ছেন। ফজলুর রহমান এবং ইমরান খানের রাজনৈতিক অবস্থান বিপরীত মেরুতে হলেও আগাম নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দুদলই একমত। তবে সংসদে যে দুটি রাজনৈতিক স্রোতধারা বহমান সে বিষয়টিও স্পষ্ট হয়ে উঠেছে ফজলুর রহমানের দাবির মধ্য দিয়ে। কেননা এই ফজলুর রহমানই ইমরান খানের কট্টর বিরোধী ছিলেন। আগাম নির্বাচনের দাবিতে এখন তারা একই অবস্থানে রয়েছেন। ইমরান খান দাবি করছেন যে বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন। বিশেষ করে মার্কিন কূটনীতিকের সঙ্গে বিরোধী দলের নেতাদের যোগসাজশেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দৃঢ়তার সঙ্গে বারবার বলে আসছেন। ইমরান খানের দাবি, আগাম নির্বাচন হলে জনগণ নতুন করে ভোট দেওয়ার সুযোগ পাবে এবং তার দল তেহরিকে ইনসাফ পার্টি আরও বেশি আসনে বিজয়ী হবে। পক্ষান্তরে যেসব বিরোধী দলের যোগসাজশে ইমরান খান পদচ্যুত হয়েছিলেন তারা জনগণের আস্থা হারাবেন এবং সংসদে তাদের বহু আসনও হারাবেন বলে মিস্টার খানের বিশ্বাস। তিনি মনে করেন জনগণ ভোটের সুযোগকে কাজে লাগিয়ে বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের উপযুক্ত জবাব দেওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে তিনি জনগণের রায় নিয়ে আবারও পাকিস্তানের কার্যনির্বাহী দৃশ্যে উপস্থিত থাকার সুযোগ পাবেন বলে তাঁর বিশ্বাস। মাওলানা ফজলুর রহমানের দাবি থেকে বোঝা যায় যে তিনি লক্ষ লক্ষ মানুষের বিরোধিতার বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। জনগণ যে ইমরান খানকে এভাবে পদচ্যুত করার বিষয়টি সমর্থন করেনি সেটা বুঝতে পেরেই আগাম নির্বাচনের দাবি তুলেছেন তিনি। আগামী বছরেই সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। ওই নির্বাচনে মাওলানা ফজলুর রহমান নিজের সমর্থকদের ব্যাপারেও গভীরভাবে উদ্বিগ্ন বলে মনে হচ্ছে। সুতরাং তাদের প্রতি পাকিস্তানের জনগণের আস্থা ফিরিয়ে আনতেই আগাম নির্বাচনের দাবি তুলেছেন ইমরান বিরোধী এই নেতা। একই সঙ্গে ফজলুর রহমানের মন্তব্য শাহবাজ শরীফের মিত্রদের মধ্যে বিভাজনের লক্ষণ বলেও মনে করছেন বিশেষজ্ঞগণ।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার ভারত প্রসঙ্গ। ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি হনুমান জয়ন্তীর মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বামপন্থীরা। গোটা ঘটনায় তাই পুলিশ সদস্যদের তদন্ত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছে বামপন্থী দলগুলো। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের কলকাতার প্রতিনিধি।
ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি হনুমান জয়ন্তীর মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বামপন্থীরা। আজ মঙ্গলবার হিন্দি গণমাধ্যম abplive.com সূত্রে প্রকাশ, সিপিআইএম, সিপিআই, সিপিআইএমএল, এআইসিসিটিইউ, এআইএসএ, ফরওয়ার্ড ব্লক এবং অন্যান্য বাম দল জাহাঙ্গীরপুরের সহিংসতার বিষয়ে তাদের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্টে দিল্লি পুলিশের ভূমিকা সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছে। গত 17 এপ্রিল বাম দল ও সংগঠনের পক্ষ থেকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম জাহাঙ্গীরপুরের সি ব্লকের সাম্প্রদায়িক সহিংসতা প্রভাবিত এলাকা পরিদর্শন করেছে। এতে বলা হয় বিকেল থেকে ওই এলাকায় 150 থেকে 200 জন অস্ত্র নিয়ে মিছিল করছিল। এরা স্থানীয় লোক নয়, বজরং দলের কর্মী। প্রতিবেদনে বলা হয়েছে মসজিদের সামনে মিছিলটি থামিয়ে স্লোগান দেওয়া হয় ও হট্টগোল করলে পরিস্থিতি অবনতি হতে থাকে। পুলিশকে নিয়ে প্রশ্ন তুলে বাম দলগুলো বলেছে পুলিশ কেন মিছিলটিকে মসজিদের সামনে থামতে দিয়েছিল, মসজিদের বাইরে স্লোগান দিতে দেওয়া হলো কেন। স্লোগানরত অবস্থায় একটি সশস্ত্র মিছিলকে মসজিদের বাইরে থামতে দেওয়া হয় ঠিক যখন রোজা ভাঙা বা ইফতার হতে চলেছে এবং যখন মসজিদে নামাজের জন্য মুসলিম জনতা জড়ো হয়েছিল। এসব ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে বিশ্লেষণ করলে দেখা যায় এটি একটি ষড়যন্ত্র যার জন্য পুলিশ নিজেই দায়ী। গোটা ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের তদন্ত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছে বামপন্থী দলগুলো। এ সম্পর্কে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা জমিয়ত উলামায়ে হিন্দের সম্পাদক কাজী আরিফ রেজা আজ মঙ্গলবার রেডিও তেহরানকে বলেন,
আমরা জানি প্রতিটা ক্ষেত্রে দেখা গেছে যে প্রশাসন তাদের প্রত্যক্ষভাবে মদত বা সাহায্য করেছে। আজকের দিনে ভারতবর্ষের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা গায়ের জোরে কোন আইনকে তোয়াক্কা না করে সংবিধান বিরোধী কাজ করে যাচ্ছে। প্রশাসন পেছন থেকে দাঁড়িয়ে 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 নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর ভারতবর্ষের দিক থেকে এবং সম্প্রীতি সমূলে ভেঙে দেওয়ার একটা ষড়যন্ত্র, যার কারণে মাহমুদ মাদানী সর্বভারতীয় জমিয়ত উলামায়ে সভাপতি তিনি বলেছেন যে পর্যন্ত আমরা ধৈর্যের সাথে ভারতবর্ষের ঐতিহ্যকে সম্প্রীতিকে রক্ষা করার জন্য ধৈর্যের পরিচয় দিয়ে চলেছি, সেটা যেন খুব বেশি দূর, সেটা যেন ধৈর্যের বাঁধটা যেন ভেঙে না যায়।
অন্যদিকে দিল্লির জাহাঙ্গীরপুরীতে সহিংসতার জন্য এক পক্ষ ক্রমাগত অন্য পক্ষকে অভিযুক্ত করছে। জাহাঙ্গীরপুরের ব্লকের যে মসজিদের কাছে সহিংসতা হয়েছিল সেই মসজিদের সচিব হাফিজ সালাউদ্দিন বলেছেন মিছিলে জড়িত লোকেরা সহিংসতা শুরু করেছিল, সহিংসতার সময় মসজিদে পাথর নিক্ষেপ করা হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
এখন রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে আত্মশুদ্ধির মহা উৎসব।
يا شهر العتق من النيران، يا شهر التوبة والغفران، يا شهر الخير، يا شهر الجود، يا شهر الرحمة والإيمان.
رمضان আত্মশুদ্ধির মহোৎসব।
وبالنفحات قد وعدوا ولاحت فرصة أخرى ليقتربوا وقد بعدوا ولاحت فرصة أخرى ليقتربوا وقد بعدوا يا رمضان.
رمضان আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 17তম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রমজান মুমিনের রহমত লুব্ধের, রমজান মুনাফিকের অতিশয় ক্রুব্ধের। জীবনের যুক্তি পরিমিত মুক্তি, ভেবে দেখো রমজান কতটুকু মুক্তের। পবিত্র রমজান দোয়া কবুল হওয়ার সুবর্ণ সুযোগের মাস, কিন্তু এমন অনেক বিষয় রয়েছে যা দোয়ার ফল প্রাপ্তির পথে বাধা হয়ে থাকে। তাই আমাদের লক্ষ্য রাখা উচিত যাতে এইসব বাধা অপসারণ করে দোয়াকে মহান প্রভুর মনোপুত করা যায়। শুধু বিপদের সময় দোয়া করাকে মহান আল্লাহ পছন্দ করেন না। মহান আল্লাহ পবিত্র কোরআনে এমন এক শ্রেণীর মানুষের পরিচয় দিয়েছেন যারা কেবল বিপদে পড়লেই মহান প্রভুর পানে দোয়ার হাত তোলে। এই জাতীয় লোকদেরকে সূরা ইউনুসের 12 নম্বর আয়াতে তিরস্কার করা হয়েছে। মহান আল্লাহ বলেন, আর যখন মানুষ কষ্টের সম্মুখীন হয় শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে, তারপর আমি যখন তা থেকে মুক্ত করে দেই সে কষ্ট যখন চলে যায় তখন মনে হয় কখনো কোনো কষ্টেরই সম্মুখীন হয়ে সে যেন আমাকে ডাকেইনি।
যদি কেউ তার দোয়া কবুল হওয়ার প্রতি আস্থাবান হতে চায়, তাহলে তার উচিত হবে সর্বাবস্থায় স্রষ্টাকে ডাকা, সুখের দিনে তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করা এবং দুঃখের দিনেও তার কাছে সাহায্য প্রার্থনা করার নীতিতে চলতে হবে। আর তাহলেই মহান প্রভু আমাদের দোয়ার প্রতি মনোযোগ দেবেন।
পাপ কাজ থেকে বিরত না থাকা দোয়া কবুল না হওয়ার পথে আরেকটি বড় বাধা। অন্য কথায় দোয়া কবুল হওয়ার আরেকটি শর্ত হলো পাপাচার থেকে দূরে থাকা। গোনার কারণেই অনেক মানুষের দোয়াই প্রভুর কাছে পৌঁছায় না। এ প্রসঙ্গে ইমাম বাকির আল ইসলাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহর কাছে কোনো কিছুর আবেদন করে, তখন প্রভু প্রার্থনা অতি নিকট সময়ে অথবা একটু দেরিতে পূর্ণ করতে মনস্থ করেন। কিন্তু যখন সে বান্দা কোনো গোনার কাজ করে ফেলে, তখন প্রভু তার ফেরেশতাদের বলে দেন যে তার দোয়া মঞ্জুর করো না, তাকে বঞ্চিত করো, কেননা সে সীমা লঙ্ঘন করেছে, তাই তাকে বঞ্চিত করাই বাঞ্ছনীয়। দোয়ে কোমাইল এ আমিরুল মোমিনীন হযরত আলী আল ইসলাম বলেন, হে আল্লাহ, আমার ওই সমস্ত পাপ ক্ষমা করে দাও যা দোয়া কবুল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়।
দোয়া কবুল হওয়ার আরেকটি শর্ত হল অন্তর দিয়ে দোয়া করা। আবেদনকারীর মুখের ভাষার সাথে তার অন্তরের আকাঙ্ক্ষার মিল থাকতে হবে। কোনো কোনো ব্যক্তি দোয়া শুধু পাঠ করে যান, কিন্তু দোয়ায় কি বলেন তা নিজেও বোঝেন না। আবার কখনো কখনো মুখে আবেদন করছেন এক জিনিসের, চিন্তায় ও মনে মশগুল রয়েছেন অন্য বিষয় নিয়ে। তিনি কি চাচ্ছেন নিজেই যদি না জানেন, না বোঝেন, তাহলে আজীবন এভাবে দোয়া করলেও এমন দোয়া তার জন্য কোনো ফল বয়ে আনবে না। এ প্রসঙ্গে ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, মহান প্রভু অন্য মানুষক অন্তরের প্রার্থনা কবুল করেন না, তাই যখন তোমরা কোনো দোয়া করবে, অন্তর থেকে তা বের করবে, অতঃপর কবুল হওয়ার প্রতি আস্থাবান হবে।
تنزلت الآيات من هدي القرآن رمضان رمضان
দোয়া গৃহীত হওয়ার আরেকটি শর্ত হলো হালাল খাবার খাওয়া। তাই যারা হারাম অর্থ সঞ্চয় করে জীবিকা নির্বাহ করে বা হারাম খায়, তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। এ প্রসঙ্গে ইমাম জাফর সাদিক আল ইসলাম বলেন, তোমাদের মধ্যে থেকে যদি কেউ চায় যে আল্লাহ তার দোয়া কবুল করুন, তাহলে তার উচিত হালাল অর্থ উপার্জন করা এবং নিজেকে ঋণ মুক্ত করা। কেননা যার পেটে হারাম খাবার থাকে বা যে অন্যের অধিকারকে ফিরিয়ে দেয়নি, তার দোয়া আল্লাহ কখনো কবুল করেন না। আরো বলা হয়েছে, এক লুকমা হারাম আহার কারো পেট গেলে বা তাকে ৪০ দিন পর্যন্ত দোয়া কবুল হওয়া থেকে বঞ্চিত করে।
আজ ১৭ রমজান, ঐতিহাসিক বদর যুদ্ধ দিবস। দ্বিতীয় হিজরিতে সংঘটিত এই যুদ্ধ ছিল ইসলামের প্রথম সুসংগঠিত কোনো যুদ্ধ। কুরাইশ কাফিরদের বাণিজ্য কাফিলাকে বাধা দিতে ও তাদের সম্পদ আটক করতেই একদল মুসলিম মুজাহিদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মদিনা থেকে বেরিয়ে আসেন। কাফিররা মক্কায় মুসলমানদের অনেক সম্পদ আটক করে রেখেছিল, তাই এ ধরনের হামলার অধিকার মুসলমানদের ছিল। তবে বড় ধরনের কোনো যুদ্ধ হবে বলে মুসলমানদের কেউই ভাবেননি এবং সেজন্য প্রস্তুতিও ছিল না। কিন্তু কুরাইশ কাফিরদের প্রধান নেতা আবু সুফিয়ান তার বাণিজ্য কাফিলার উপর মুসলমানদের হামলার প্রস্তুতির খবর জানতে পেরে সেই খবর মক্কার কাফিরদের জানালে অনেক কাফির নেতা উত্তেজিত হয়ে একটি সুসংগঠিত যুদ্ধের আয়োজন করে।
এ যুদ্ধে মুসলিম মুজাহিদদের সংখ্যা মাত্র ৩১৩ জন হওয়া সত্ত্বেও তারা মক্কার সুসজ্জিত প্রায় ১০০০ কাফিরদের উপর বিজয় হন। মহান আল্লাহর অদৃশ্য সাহায্য থাকাতেই তা সম্ভব হয়েছে। এ যুদ্ধে কাফির বাহিনীর 70 জন মুজাহিদদের হাতে নিহত এবং তাদের 70 জন বন্দী হয়। অন্যদিকে মুসলিম বাহিনীর 14 জন শাহাদত বরণ করেন। মুসলমানদের পক্ষে এই যুদ্ধের প্রধান বীর ছিলেন হযরত আলী আল ইসলাম। তিনি একাই 36 জন কাফিরকে হত্যা করেছিলেন, যাদের মধ্যে অনেকেই ছিল নেতৃত্বস্থানীয় কাফির সর্দার ও খ্যাতিমান যোদ্ধা। এবারে শোনা যাক অর্থসহ 17তম রমজানের দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে সৎকাজের দিকে পরিচালিত করো। হে মহান সত্তা, যার কাছে প্রয়োজনের কথা বলার কিংবা ব্যাখ্যা দেওয়ার দরকার হয় না, আমার সব প্রয়োজন ও আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। হে তাবুত দুনিয়ার রহস্য জ্ঞানী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পবিত্র বংশধরদের উপর রহমত বর্ষণ করো।
এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 19 এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা কালের কণ্ঠ। প্রথম আলো লিখেছে, সকালে সংঘর্ষ, দুপুরে এসে পুলিশ ছুঁড়ল কাঁদানে গ্যাস। হাওড় রক্ষা বাঁধের 100 কোটি টাকা পানিতে মানব জমিনের শিরোনাম। ইত্তেফাক লিখেছে, 9,000 কোটি টাকার গ্যাস বিল বকেয়া। মারিউপোলের 40,000 বাসিন্দাকে নির্বাসিত করা হয়েছে, মেয়রের দাবি বাংলাদেশ প্রতিদিন। আসলে দমবন্ধ পরিস্থিতি বিএনপির রাজনীতিতে ফখরুলকে কাদের। যুগান্তর, ভারতের কয়েকটি খবরের শিরোনাম। মাইকের আওয়াজ যেন ধর্মস্থানের বাইরে না আসে, সাম্প্রদায়িক অশান্তি আটকাতে দাওয়াই যোগীর সংবাদ প্রতিদিন। পরিবার সাক্ষীদের দিতে হবে নিরাপত্তা। 5 ধর্ষণকাণ্ডে তদন্ত রিপোর্ট তলব হাইকোর্টের। আজকাল আদালত অবমাননা, আনিসের বাবাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল হাইকোর্ট, আনন্দবাজার পত্রিকা। এবার বাঁকুড়ায় আদিবাসী ছাত্রীকে অত্যাচার করে খুন, প্রশ্নে পুলিশ ও গণশক্তি। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। 5 মে পর্যন্ত ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা করা হয়েছে, প্রায় সব দৈনিকে খবরটি পরিবেশিত হয়েছে। আর প্রথম আলোর কয়েকটি খবর, রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে আজ সকাল 10:30 থেকে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। লেখা হয়েছে, সকালে সংঘর্ষ, দুপুরে এসে পুলিশ ছুঁড়ল কাঁদানে গ্যাস। সংঘর্ষে পথচারী, শিক্ষার্থী ও ব্যবসায়ী হকার সহ আহত 20 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে বাংলাদেশ প্রতিদিন লিখেছে, আহতের সংখ্যা 40 জন। সড়কে নৈরাজ্য, ওয়াসার ছলনা, বিমানবন্দরে হয়রানি, ছোট ছোট দুঃখ কথা। এ শিরোনামের মতামত প্রতিবেদনে সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন লিখেছেন, 2018 সালের জুলাই মাসে বেপরোয়া বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর কিছুদিন ঢাকার রাস্তার দখল নিয়েছিল স্কুল কলেজের ছাত্ররা। ন্যায় বিচারের পাশাপাশি তারা সার্বিক পরিবর্তনেরও দাবি করেছিল। কিছু আশ্বাস আর কিছু সরকারি বেসরকারি বল প্রয়োগের মাধ্যমে এ আন্দোলনের পরিসমাপ্তি ঘটে, তবে অদ্যাবধি সেসব প্রতিশ্রুতির একটিও বাস্তবায়িত হয়নি। চালু বাসগুলোর একটা বড় অংশ ভাগাড়ে যাওয়ার উপযুক্ত, কিন্তু তারা ফিটনেস সনদ পেয়ে যায় বা সনদ না থাকলেও চলতে অসুবিধা হয় না। বাস চালকদের অরাজকতা বহাল আগের মতোই। ঢাকার যানজটের অন্যতম অনুঘটক তাদের দুর্বিনীত আচরণ। হাওড় রক্ষা বাঁধের শতকোটি টাকা পানিতে মানব জমিনের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, জলে ডুবল হাওড়, কাঁদছে কৃষক, চোখের সামনেই তলিয়ে গেল মাঠের সোনালী ফসল, হাহুতাশের অন্ত নেই, রাত জেগে চলছে পাহারা, তবুও বাঁধ রক্ষা করা যাচ্ছে না, কৃষকদের প্রাণান্তকর চেষ্টা। সর্বশক্তি দিয়ে বাঁধ ঠেকানোর লড়াই চলছে, কিছুতেই কিছু হচ্ছে না, বাঁধ ভাঙছেই, এতে বাড়ছে কান্না, চোখে অমানিশার অন্ধকার দেখছেন কৃষকরা, ফসল নেই, ধার দেনায় নিমজ্জিত, পরিবার নিয়ে দুশ্চিন্তা বাড়ছে, অথচ এমন পরিস্থিতির জন্য এবার কৃষকরা প্রস্তুত ছিলেন না, আশায় বুক বেঁধেছিলেন তারা, কিন্তু সব যেন চোখের সামনেই হারিয়ে যাচ্ছে। সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ হাওড় এলাকার এ চিত্র। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাওড়ে আর সড়ক নির্মাণ নয়, প্রয়োজনে ওইসব এলাকায় এলিভেটেড সড়ক নির্মাণ করা হবে। আর ইত্তেফাকে সম্পর্কিত খবরের শিরোনাম করা হয়েছে এভাবে, একের পর এক ভাঙছে বাঁধ, চলছে লড়াই। ডনবাসে যুদ্ধ শুরু হয়েছে, জেলেনস্কি ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ান সেনাবাহিনীর একটি উল্লেখযোগ্য অংশ এখন পূর্ব ইউক্রেনের নিয়ন্ত্রণ নেয়ার দিকে মনোনিবেশ করছে। আজ দ্য গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জেলেনস্কি বলেন, ডনবাসের জন্য রাশিয়ান সেনাবাহিনী লড়াই শুরু করেছে, এর জন্য অনেকদিন থেকে তারা প্রস্তুতি নিচ্ছিল। এক ভিডিও বার্তায় জেলেনস্কি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। আদালত অবমাননা, আনিসের বাবাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, আনিস খানের মামলা শুনানিতে তার বাবাকেই ভরা আদালতে ক্ষমা চাইতে বলা হল। বিচারপতি রাজশেখর মান্থা বললেন, আনিসের বাবাকে হলফনামা দিয়ে ক্ষমা চাইতে হবে, তা না হলে তিনি নিজে সরে দাঁড়াবেন মামলার বিচারের দায়িত্ব থেকে, কেননা আনিসের বাবা যে আদালতের কাছে বিচার চাইতে এসেছেন সেই আদালতেরই অবমাননা করেছেন। বিচারপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে আদালত তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। মাইকের আওয়াজ যেন ধর্মস্থানের বাইরে না আসে, সাম্প্রদায়িক অশান্তি আটকাতে দাওয়াই যোগীর সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ দিল্লি, তাঁর আঁচ এসে পড়েছে গোটা দেশে। রাজধানী ছাড়া কর্ণাটক, মধ্যপ্রদেশ সহ অন্যান্য রাজ্যেও হিংসার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক অশান্তি যেন মাথা চড়া না দেয়, তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নির্দেশ দিয়েছেন, মাইক বাজালেও সেই শব্দ যেন ধর্মীয় স্থানের বাইরে না আসে। পরিবার সাক্ষীদের দিতে হবে নিরাপত্তা। পাঁচ ধর্ষণকাণ্ডে তদন্ত রিপোর্ট তলব হাইকোর্টের, আজকালের এশিয়র নামের খবরে লেখা হয়েছে, শান্তিনিকেতন, পিংলা, নামখানা, ময়নাগুড়ি, নেত্রা রাজ্যে ঘটে যাওয়া একাধিক ধর্ষণ ও গণধর্ষণকাণ্ডে এবার কড়া মনোভাব দেখাল হাইকোর্ট। মঙ্গলবার আদালতের তরফে নির্দেশ দেওয়া হল, নির্যাতিতার পরিবারের সদস্যদের যথাযথ নিরাপত্তা দিতে হবে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
1979 সালের 11 ফেব্রুয়ারি ইরানে সংঘটিত ইসলামী বিপ্লব মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং ভূ রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তনের সূচনা করে। পশ্চিম এশিয়ায় ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব সম্পর্কিত আলোচনায় এর আগের পর্বে আমরা ইরাকে ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব নিয়ে কথা বলেছি। আজ আমরা ফিলিস্তিনে ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব সম্পর্কে কথা বলব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানে যখন ইসলামী বিপ্লব সংঘটিত হয় তখন ব্রিটিশদের সহযোগিতায় বাইতুল মুকাদ্দাস দখলদার ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠার পর 32 বছর অতিক্রান্ত হয়েছে। এমন সময় ইরানে ইসলামী বিপ্লব বিজয় লাভ করে যখন আমেরিকা ও ব্রিটেনের নেতৃত্বে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী শক্তি পশ্চিম এশিয়ায় অবৈধভাবে প্রতিষ্ঠিত ইসরায়েলের অবস্থান শক্তিশালী করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছিল। বিভিন্ন কৌশলে তারা এ অঞ্চলের সরকার ও জনগণকে ধোঁকা দেওয়ার পাশাপাশি ফিলিস্তিন সহ অন্যান্য দেশের মুসলমানদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা এবং তাদের উপর পরিকল্পিত গণহত্যা চালানো হয়। মোট কথা, বৃহৎ শক্তিগুলো ইসরায়েলকে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে আর্থ, রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে সব রকম সাহায্য ও সহযোগিতা করেছে। ইসরায়েল তখন অপরাজেয় শক্তিতে পরিণত হয়। এমনই এক কঠিন পরিস্থিতিতে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হওয়ায় ফিলিস্তিন ও তাদের সমর্থক এ অঞ্চলের অন্যান্য জাতিগুলোর মধ্যে আশার আলো সঞ্চারিত হয়।
ইরানে ইসলামী বিপ্লবের পর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো প্রাণ ফিরে পায় এবং নতুন করে ব্যাপক উদ্দীপনা নিয়ে দখলদার ইসরায়েল এবং তাদের প্রধান মিত্র আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ইরানের ইসলামী বিপ্লব ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক সচেতনতা ও আত্মবিশ্বাসের জন্ম দেয়। বিপ্লব বিজয়ের শুরু থেকেই ইসলামী ইরান বিশ্বের নির্যাতিত জাতিগুলো বিশেষ করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিয়ে এসেছে। ইরানের এ সমর্থনের কারণে ফিলিস্তিনিরা আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। ঠিক একই কারণে লেবাননের প্রতিরোধকামী সংগঠনগুলো দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে। তারাও স্বৈরাচারী শাহ সরকারের বিরুদ্ধে ইরানের জনগণের সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে সংগ্রামের পথ বেছে নিয়েছে।
ওই যুদ্ধে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আরব সেনাদের পরাজয়ের পর ফিলিস্তিনিরা আরবদের ব্যাপারে একেবারেই হতাশ হয়ে পড়েছিল। এর ফলে তারা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কোনো যুদ্ধের চিন্তা থেকে সরে আসে। বিকল্প হিসেবে ফিলিস্তিনিরা বিভিন্ন গেরিলা সামরিক সংগঠন গড়ে তোলে। এ সময় তারা ইরানের সমর্থন পায়। এর ফলে ফিলিস্তিনিরা ইসরায়েল বিরোধী সংগ্রামে নতুন করে প্রেরণা লাভ করে। ১৯৮১ সালে ফিলিস্তিনের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদ আন্দোলন গড়ে ওঠে। এরপর ১৯৮৭ সালে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস প্রতিষ্ঠা করা হয়। ইরানের ইসলামী বিপ্লবে অনুপ্রাণিত হয়ে এবং ইরানের সহায়তায় ১৯৮২ সালে লেবাননেও ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ গড়ে ওঠে। প্রকৃতপক্ষে এমন এক সময় ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় যখন পশ্চিম এশিয়ায়, বিশেষ করে ফিলিস্তিন সহ অন্য আরব অঞ্চলে ইসরায়েল ব্যাপক তাণ্ডব চালিয়ে যাচ্ছিল এবং সমগ্র ওই অঞ্চলে নিরাপত্তাহীন পরিস্থিতি বিরাজ করছিল। এ সময় ফিলিস্তিনিদের সমর্থনে ইসলামী পরিচিতি থেকে দূরে সরে গিয়ে আরব জাতীয়তাবাদীদের সাথে ইসরায়েলের সংলাপ চলছিল।
কিন্তু ইরানে ইসলামী বিপ্লবের পর আরব জাতীয়তাবাদী ও ইসলামী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় সাধন করার চেষ্টা চালানো হয় এবং ইরানের প্রচেষ্টায় ইসরায়েল বিরোধী আন্দোলন শেষ পর্যন্ত ইসলামপন্থী সংগ্রামে রূপ লাভ করে। ইরানে ইসলামী বিপ্লবের ওই সময়টিতে ফিলিস্তিন নিয়ে ইসরায়েলের সাথে আরব দেশগুলোর আপোষ আলোচনা চলছিল, যা শুরু হয়েছিল ১৯৭০ দশকের শেষের দিকে। কিন্তু দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে ক্রমেই হতাশ হয়ে পড়ছিল। কেননা ১৯৭৯ সালে ইসরায়েল ও মিশরের মধ্যে এবং এরপর ১৯৯৩ সালে ইসরায়েল ও জর্দানের মধ্যে শান্তি চুক্তি সই হয়। এরপর ১৯৯৪ সালে ইসরায়েল ও পিএলওর মধ্যে আপোষ রফা হলে ফিলিস্তিনি জনগণ ইসরায়েল বিরোধী সংগ্রামে আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হয়। বলা যায় ফিলিস্তিনিরা এক হয়ে পড়েছিল। এমনই এক কঠিন পরিস্থিতিতে ইরানের ইসলামী বিপ্লব ফিলিস্তিনিদের জন্য আশার আলো হয়ে দেখা দেয়। ফলে সাম্রাজ্যবাদী ও ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠন বেগবান হয়ে ওঠে।
শুধু ফিলিস্তিনিরা নয়, আরব অঞ্চল সহ বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলমানরাও ইরানের ইসলামী বিপ্লব দ্বারা প্রভাবিত হয় এবং ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে জনমত ক্রমেই বাড়তে থাকে। এখনও এ ধারা অব্যাহত রয়েছে। লেবানন ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েল ও তার সমর্থকদেরকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বলা যায় তারা সমগ্র মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ পাল্টে দিয়েছে এবং শত্রুদেরকে পরাজয়ের স্বাদ গ্রহণ করিয়েছে। ফলে ইসরায়েল ও তার সমর্থকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠনগুলো বিশ্বের সব স্বাধীন চেতা জাতিকে এ বার্তা পৌঁছে দিয়েছে যে একমাত্র সশস্ত্র প্রতিরোধ সংগ্রামের মাধ্যমেই আগ্রাসী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও তাদেরকে পিছু হটতে বাধ্য করা সম্ভব। স্থল, বিমান ও নৌপথে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করে এ অঞ্চলের প্রতিরোধকামী যোদ্ধারা প্রমাণ করেছে অপরাজেয় বলে দাবিদার ইসরায়েলের আগ্রাসন মোকাবেলা করতে তারা সক্ষম হয়েছে।
ইসলামী বিপ্লব বিজয়ের পর ইরানের ইসলামী সরকার ফিলিস্তিন সমস্যার সমাধান করাকে তাদের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দিয়ে এসেছে। এ লক্ষ্যে তেহরানে ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দিয়ে সেখানে ফিলিস্তিনিদের দূতাবাস খোলা হয়। লেবাননেও ১৯৮২ সালে ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ গঠিত হওয়ার পর এবং তারা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাওয়ায় লেবাননের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহ যদি সশস্ত্র প্রতিরোধ গড়ে না তুলত, তাহলে আজকে লেবানন নামে কোনো দেশের অস্তিত্ব থাকত না। বর্তমানে হিজবুল্লাহর প্রতিরোধ শক্তি এমন এক শক্ত অবস্থানে এসে দাঁড়িয়েছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিরোধ গড়ে তুলেছে এবং সমগ্র মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে।
যাই হোক, ইরানের ইসলামী বিপ্লব মধ্যপ্রাচ্যে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নির্যাতিত জাতিগুলোর জন্য প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। পূর্ব ভূমধ্যসাগর উপকূল এলাকা থেকে শুরু করে পারস্য উপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে ইসরায়েল সহ অন্য সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যে প্রতিরোধ শক্তি গড়ে উঠেছে তা দিনকে দিন আরও শক্তিশালী হচ্ছে এবং তারা শত্রুর সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। তো শ্রোতাবন্ধুরা, ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামে ইরানের ইসলামী বিপ্লবের ভূমিকা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও কথা হবে আগামী কোনো আসরে।
এবার সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো আত্মঘাতী গোল দিয়েছে। তিনি গতকাল রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের পূর্বাঞ্চল দোনবাস অঞ্চল দখলের লক্ষ্যে রাশিয়ার অভিযান শুরু হয়েছে। এর আগে ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা দোনবাসে রাশিয়ার হামলা বৃদ্ধি পাওয়ার খবর দিলেও এই প্রথম জেলেনস্কি নিজে বিষয়টির সততা নিশ্চিত করলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সফরে যাচ্ছে না বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত কয়েকদিন ধরে বাইডেনকে কিয়েভ সফরে যাওয়ার জন্য ব্যাপক অনুরোধ জানিয়ে আসছিলেন। এর জের ধরে বাইডেন ইউক্রেন যেতে পারেন বলেও কোনো কোনো গণমাধ্যম খবর দিয়েছিল। কিন্তু হোয়াইট হাউস সোমবার এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট বাইডেন মঙ্গলবার তার ইউরোপীয় মিত্রদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। সেখানে তিনি রাশিয়াকে আরও বেশি একঘরে করে রাখার উপায় নিয়ে আলোচনা করবেন। গাজা বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। জঙ্গি বিমান লক্ষ্য করে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ফিলিস্তিনিরা। কোরআন অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত। সুইডেনকে মুসলমানদের জন্য কারাগার হিসেবে অভিহিত করল ইরান। বাংলাদেশের রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজের সব আবাসিক হল বন্ধ ঘোষণা, শান্ত থাকার আহ্বান। এবং পৌর নির্বাচনে জয়ী হওয়ার জন্য বিজেপি দাঙ্গার কৌশল অবলম্বন করছে বলে দাবি করলেন ভারতের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন কামনা করি। রেডিও তেহরান থেকে এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ।